ಕಾಂಚನ ಗೌರಂಗೀ ರಾಧೇ ವೃಂದಾವನೇಶ್ವರಿ ವೃಷಭಾನುಸುತೆ ದೇವಿ ಪ್ರಣಮಾಮಿ ಹರಿ ಪ್ರಿಯ ನಾರಾಯಣ ನಮಸ್ಕೃತ್ಯ ನರಂಚೈವ ನರೋತ್ತಮಂ ದೇವೀಂ ಸರಸ್ವತೀಂ ವ್ಯಾಸಂ ತಸೋ ಜಯ ವಿರಯೇ ಮಂಚಾಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾ ಸಿಂಧುಭ್ಯೈವ ಚ ಪತಿತಾನಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರಿ ಹರಿ ಹರೇ ರಾಮ 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 ಹರಿ ಹರಿ ಸರ್ವಾಗ್ರೆ ಪರಮಾರಾಧ್ಯತಮ ಜಗದ್ಗುರು ನಿತ್ಯಲೀಲಾ ಪ್ರವಿಷ್ಟ ವಿಷ್ಣುಪಾದ ಶ್ರೀ ಶ್ರೀಮದ ಭಕ್ತಿ ಪ್ರಜ್ಞಾನ ಕೇಶವ ಕೃಷ್ಣಾನಿ ಚರಣಿ ಅನಂತ ಷಷ್ಟಾಂಗ ದಂಡವನ್ನತಿ ಜ್ಞಾಪನ ಕೊಟ್ಟು ತದನಂತರ ಪೂಜನೀಯ ತ್ರಿದಂಡಿಪಾದನ್ ವೈಷ್ಣವೃಂದ ಶುದ್ಧಿ ಸಜ್ಜನ ಮಂಡಳಿ ಮಾತೃಮಂಡಳಿ ಚರಣ ಆಮಾರ್ ಅಸಂಖ್ಯ ದಂಡವತ್ ಪ್ರಣ ಗತಕಾಲ ಆಮರಾ ಶ್ರೀ ಗುರುತತ್ವ ವ್ಯಾಸಪೂಜಾ ಇತ್ಯಾದಿ ಸಂಬಂಧಿ ವೈಷ್ಣವರ ನಿಕಟ ಥೆಕೆ ಬಹು ಕಥಾ ಶ್ರವಣೆ ಸುಯೋಗ ಆಜ ಆಮಾದೇರ್ ಆಲೋಚ್ಯ ವಿಷಯ ಶ್ರೀ ಗುರು ಪರಂಪರಾ ಓ ಸಂಪ್ರದಾಯ ಪ್ರಣಾಳಿ ಅನೇಕೇ ಏಸಬ್ ತತ್ವದರ್ಶನ ನಿಯೆ ಸಂಕ್ಷಿಪ್ತವಾಗಿ ಆಲೋಚನಾ ಕರೆಛೆನ್ ವಿಷಯಟಿ ಖುಬ್ ಗುರುತ್ವಪೂರ್ಣ ಏವಂ ದಾರ್ಶನಿಕ ವಿಚಾರ ತಥಾಪಿ ಸಂಕ್ಷಿಪ್ತವಾಗಿ ಆಮಕ್ಕೆ ದಿಗ್ದರ್ಶನ ಕರ್ತೆ ಹಬೆ ಗುರು ಸಂಪ್ರದಾಯ ಗುರು ಪರಂಪರಾ ಪ್ರಶ್ನೆ ಆಲೋಚ್ಯ ವಿಷಯ ಗುರು ಪರಂಪರಾ ಯಾಕೆ ಆಮರಾ ಮನೆ ಕರಿ ಶಾಸ್ತ್ರೆ ಜೆ ಗುರು ಪರಂಪರಾರ ಕಥಾ ಬಲಾ ಅಛಿ ಸೆಟಾ ವಿಭಿನ್ನ ಧರಣೆ ಆಮರಾ ಎತಕ್ಷಣ ಜೆ ಹರಿಕಥಾ ಶ್ರವಣ ಕರೆಛಿ তার ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গুরু প্রণালী আমাদের আলোচ্য বিষয় ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের গুরু প্রণালী সেখানে আমরা দেখতে পাই গুরুতত্ত্বে বিষয় বিগ্রহ এবং আশ্রয় বিগ্রহ দুইয়েরই অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণ থেকেই গুরু পরম্পরা বা গুরু প্রণালী এল আশ্রয় বিগ্রহগণকে নিয়ে সুতরাং গুরু প্রণালী ঠিক একদিকের কথা নয় বিশ্রয় আশ্রয় বিশ্রয় এবং আশ্রয় এই দুই তত্ত্বদর্শন নিয়ে গুরু পরম্পরা শাস্ত্রে উল্লিখিত হয়েছে গুরু পরম্পরা বা গুরু প্রণালী কিরূপ পারমার্থিক গুরুতত্ত্ব এবং গুরু প্রণালী সাধারণভাবে সহজিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ে যে গুরু প্রণালীর বিচার করা হয় তার মধ্যে জাগতিক বিচারেরই বহু মানন আমরা লক্ষ্য করি শিষ্য পরম্পরা এবং সন্তান পরম্পরা একটা বিচার আর গৌড়ীয় বৈষ্ণবগণের যে গুরু পরম্পরা সেখানে দেখা যায় ভাগবত গুরু পরম্পরা বলে একটা কথা লেখা আছে গুরু পরম্পরা এবং ভাগবত গুরু পরম্পরা এতে তাহলে পার্থক্য কি বা বৈশিষ্ট্য কি? সহজেই প্রশ্ন আছে। সেখানে আমরা আমাদের পূর্ব গুরুবর্গের এ সম্বন্ধে যে ব্যাখ্যা পেয়েছি তাতে বলা হয় ভাগবত গুরু পরম্পরা মানে অমুকের শিষ্য অমুক, অমুকের শিষ্য অমুক, ঠিক এমন জিনিসটা নয়। এমন যদি বিচার দেখাতে হয় তাহলে তো হাজারো হাজারো গুরু রয়েছেন আমাদের। সেই জন্য সেখানে দেখে গেছে গুরুতত্ত্বের মধ্যে যাদের আনা হয়েছে তারা ঠিক একই লাইনের লোক, একই চিন্তা বিশিষ্ট, তারা সবই সজাতীয় সহস্নিক দল। সেই ব্যাখ্যা দেওয়া হয়েছে ভাগবত গুরু পরম্পরার মধ্যে। বহু প্রাচীন মতবাদ, বৌদ্ধ মতবাদ, বুদ্ধের শূন্যবাদ, তারপরেই আমরা দেখছি সেই শূন্যবাদকে খণ্ডন করছেন শঙ্করাচার্য। তিনি বুদ্ধেরই শূন্যবাদের উপরেই ব্রহ্মবাদ স্থাপন করেছেন, কিন্তু সেই ব্রহ্মবাদ নিরাকার নির্বিশেষ, শুধু নামটা বদলানো হয়েছে, তত্ত্বত শূন্যবাদেরই নামান্তর সেই ব্রহ্মবাদ। কেন তিনি করলেন এটা? শঙ্করাচার্য যিনি, তার পরিচয় আমরা পাচ্ছি শঙ্কর, শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণস্তথা। যিনি শঙ্করাচার্য রূপে এসেছেন জগতে মায়াবাদ প্রচার করতে, তিনি নিজের ইচ্ছায় আসেননি, ভগবত আদেশে তিনি এসেছেন, এসে নির্বিশেষবাদ মায়াবাদ প্রচার করেছেন বা ব্রহ্মবাদ প্রচার করেছেন। তত্ত্ববস্তু তিনি স্বয়ং শিব, ভক্ত তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণব শ্রেষ্ঠ তত্ত্ব, সেই কথাই আমরা পাচ্ছি। বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণের পরেই দেওয়া হচ্ছে ব্রহ্মা, তারপরেই দেওয়া হয়েছে নারদ ঋষি, তারপরেই দেওয়া হয়েছে বাদরায়ণ ঋষি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেব ঋষি বাদরায়ণ ও সঙ্গকান শ্রীমধ্য শ্রীপদ্মনাভ শ্রীমন্দ্রী হরি মাধবান, এই আমাদের গুরু পরম্পরা। ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, এটা আমাদের সম্প্রদায়ের পরিচয়। ব্রহ্মাকে পেলাম, মধ্যাচার্যের কথা এলো তারপরে। কেন মধ্যাচার্যের কথা এলো? আস্তিক্যবাদের পূর্ণ দর্শন প্রচার করেছেন তিনি, শঙ্করের ব্রহ্মবাদ খণ্ডন করেছেন বৈষ্ণব আচার্যবর্গ। এখানকার হিসাবে আমরা দেখছি সম্প্রদায় প্রণালীর মধ্যে এই সম্প্রদায়ের অনুগত যদি কেউ নন, তার শিক্ষা দীক্ষা সবই কিছু বিফল। পদ্মপুরাণ জিনিসটা ব্যাখ্যা করছেন, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলা মতা, সম্প্রদায় বিহীন, সব সম্প্রদায় বিহীন যে মন্ত্র সেটা বিফল হয়। कानों विफल है, सर लाइन से ठीक नहीं, সেই জন্য বিফলতার কথা আসছে এখানে। তার জন্য ভগবানের কি ব্যবস্থা, অতক্ষণেও ভবিষ্যন্তি চত্বর সম্প্রদায়ীন, ভবিষ্যন্তি ক্রিয়াপদটা বচনটা এবং তার কালটা নির্ণয় করছেন ভবিষ্যন্তি হবে। শাস্ত্রে এমন বহু কথা বলা আছে, কোথাও কোন ঘটনা ঘটে গেছে সেখানেও ভবিষ্যতি শব্দ ব্যবহার হয়েছে, আবার কোথাও ব্যবহার হয়েছে লৃক ঐতিহাসিক বর্তমান কাল, সমস্ত শাস্ত্রের ভিতরে এমন ব্যবহার আছে। নিত্য বর্তমান কাল যেমন, তেমনি ঐতিহাসিক যে বর্তমান সেটাও ওই রকম, চিরদিন পূর্বে ছিল বর্তমানে আছে পরেও থাকবে, এমন কথাটা বুঝাবার জন্য এগুলো ব্যবহার হয়েছে ভবিষ্যন্তি। কিন্তু সেসব আচার্যগণের আবির্ভাব হয়েছে যারা সনাতন বৈষ্ণব ধর্ম রক্ষা করবেন, তাদের কথা তো শাস্ত্রেই লেখা আছে, কোন মানুষ কিছু কল্পনা করে তো এগুলো লেখেনি, ভগবৎ আদেশ ভগবানের বাণী, সেই হিসাবে গুরুবর্গ তারা আত্মপ্রকাশ করেছেন ভগবদ ইচ্ছাক্রমে। সেখানে দেখা যাচ্ছে অতক্ষণ ভবিষ্যন্তি সত্তার সম্প্রদায়ীন, আমরা এই কলিকালে চার সত সম্প্রদায় লক্ষ্য করছি, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা ইতি পাবনা সত্তারস্তে কলৌ ভাব্য ঝুৎকলে পুরুষোত্তম। এই চার আচার্যবর্গ এসেছেন, এরা কম বেশি সকলেই মায়াবাদ নির্বিশেষবাদ ব্রহ্মবাদ খণ্ডন করেছে। শিব ঠাকুর পরম বৈষ্ণব, তারপরেই আদেশ হয়েছিল ভগবানের আমার ভক্তগণকে কষ্ট দিচ্ছে নৃশ্বরবাদী শূন্যবাদী বদ্ধীশ্বরবাদী জীবব্রহ্মৈকবাদী, এরা সবাই আমার ভক্তগণকে কষ্ট দিচ্ছে, উল্টো পাল্টা কথাগুলো বলে তুমি এদের মোহিত করো, ভগবানের আদেশ। কিন্তু শিব ঠাকুর স্বয়ং বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি ভগবানের বিরুদ্ধ কথা কি করে বলবেন, অনেক কান্নাকাটি। ভগবান বললেন ওসব কথা চলবে না, তোমার আমার নির্দেশ তোমাকে পালন করতেই হবে, এ সম্বন্ধে তুমি উপযুক্ত ব্যক্তি। অনেক কান্নাকাটি করল, ভগবান শোনেননি তার কথা, তুমি জীবগণকে মোহিত করো, বেদবাক্যের কষ্ট কল্পনা করে তুমি উল্টো পাল্টা কথাগুলো বলে দাও, এতে আমার ভক্ত তারা কখনোই এর মধ্যে পড়ে যাবেন না, কিন্তু যারা পড়ে যাবে এই ভুল ভ্রান্তির মধ্যে তারা সব নাস্তিক অসুর। ভগবানের আদেশ, সেই আদেশই প্রতিপালন করেছেন শিব ঠাকুর। মহামুদগরের মধ্যে তাই তিনি লিখছেন জীব কি করে মোহিত হচ্ছে, সেই ইতিহাস আবার তার সঙ্গে ભગવાનકે સ્મૃતિ પથે રેખેચન તેની ભૂલી જાય. ભજ ગોવિંદમ ભજ ગોવિંદમ ગોવિંદમ ભજ મૂળમતી એટલા તાકી શિષ્કાને ગાઈતે હોય. কেন? তিনি তো সর্বতোভাবে ভগবদ্দার, সেই কথাই তো তিনি জগতে প্রচার করছেন. কিন্তু ভগবানের বিরুদ্ধে সব কথা বলতে হচ্ছে, অসুরগণকে প্রণোদিত করবার জন্য, নাস্তিকগণকে প্রণোদিত করবার জন্য. কিন্তু তিনি আত্মশুদ্ধির জন্য শেষকালে গোবিন্দের নাম নিচ্ছেন. এটা তার বৈষ্ণবতার পরাকাষ্ঠা. সেই তত্ত্বদর্শন দিয়ে তিনি জগৎকে, বদ্ধ জীবগণকে, মায়াবাদী নির্বিশেষবাদীগণকে, শূন্যবাদীগণকে মোহিত করেছেন. ওই বিচার নিয়ে যারা চলছেন তারা সবাই নাস্তিক এবং আসরিক বৃত্তি বিশিষ্ট. ভগবানের একান্ত ভক্তগণ কখনোই ওই রূপ ভুল ভ্রান্তির মধ্যে কখনোই পতিত হন না. এই কথা দেখাচ্ছেন মায়াবাদ অমস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্চতে. শিব ঠাকুর বলছেন শিবানীকে, পার্বতীকে, আমি মায়াবাদ রূপ অসৎশাস্ত্র মিথ্যা শাস্ত্র আমি প্রণয়ন করব, যেটা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ. প্রচ্ছন্ন বৌদ্ধবাদ মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটল. এই কথাই বুঝানো হলো এখানে. ময়ৈব ভীতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা, আমি ব্রাহ্মণ কুলে এসে জন্মগ্রহণ করব, সেখানে এসে সব উল্টো পাল্টা কথাগুলো বলব. আমার প্রভু ভগবান তিনি যা বলেছেন আমি সেই কাজগুলো করব. তিনি করেছেন সেগুলো, সে সম্বন্ধে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উক্তিগুলো আছে. নারদ পঞ্চরাত্রের মধ্যে আমরা দেখতে পাই, সেখানে বলছেন আমি ভগবৎ আদেশে এই এই কাজ করব বলে যাচ্ছেন. সাগময়ী কল্পিত স্তঞ্চ জনানুবাদ বিমুখান করু মঞ্চ গোপয় যেন সৃষ্টির উত্তরোত্তরা. আগম বেদান্ত ইত্যাদি সব উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়ে দাও. যারা বঞ্চিত হতে চায় সেই নাস্তিক এবং অসুরগণকে আমার থেকে বিমুখ করো, ভগবানের আদেশ. আমার থেকে এমন করে দূরে তাদের সরিয়ে দাও তারা যেন জগতের সৃষ্টি বৃদ্ধি কার্যেই লেগে পড়ে, আমার ভক্তগণকে যেন কোন রূপ কষ্ট না দেয়. সেই শিব ঠাকুরই আবার বলছেন আমার পরে তো এই সব আজ্ঞা হয়েছে, অতত্থানি বিতত্থানি দর্শায়েষ্ট মহাভুজ প্রকাশং কৃজাত্মানম আত্মপ্রকাশং সমাঙ্কুরু. আমাকে একেবারে গোপন করে দাও, ঠিক তাহলে আমরা, আমার ভক্তগণ সুরক্ষিত হবে. একটা কথা. দ্বিতীয় কথা হল মায়াবাদ নির্বিশেষবাদ হল অবৈদিক ধর্ম. যারা এটাকে আজকাল বৈদিক মতবাদ বলে চালাতে চাচ্ছেন তারা ভ্রান্ত. এটা অবৈদিক মতবাদ. বৈদিক মতবাদ হলে তার তো কোনো সমালোচনা হয় না. সে সম্বন্ধেও শাস্ত্রাদিতে অনেক প্রমাণ রয়েছে, যেখানে বলছেন মায়াবাদম অবৈদিকম. মায়াবাদ হলো অবৈদিক মতবাদ. যারা ওই মতবাদ গ্রহণ করবেন তারা সব ভগবান থেকে বহু দূরে বহু দূরে সরে যাবেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবার কোন উপায় তাদের নাই. যারা ভগবত স্বরূপকে অস্বীকার করেন, তার নাম রূপ গুণ লীলা পরিকর সব থেকে অস্বীকার করেন যারা, তারা তো বঞ্চিত, ভগবান থেকে বহু দূরে অবস্থিত। সে কথা বলা হচ্ছে এখানে। তা এই যে চার সম্প্রদায়, সব সম্প্রদায়ে আচার্য এলেন চারজন, এদের সম্বন্ধে বলা হল রামানুজং শ্রী শ্রীচক্রে। শ্রী লক্ষ্মীদেবী তিনি রামানুজকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন। মধ্যাচার্যং চতুর্মুখ, চতুর্মুখ ব্রহ্মা, তিনি মধ্যাচার্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মানলেন। শ্রী বিষ্ণু স্বামী নং রুদ্র, শিব ঠাকুর তিনি তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন বিষ্ণু স্বামীকে। নিম্বাদিত্যং চতুষ্ঠন, এবং চতুষ্ঠন মানে সনক সনন্দন সনাতন সনত কুমার, এরা মেনে নিলেন নিম্বাদিত্য তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে। তো এরা সবাই শূন্যবাদ মায়াবাদ নির্বিশেষবাদ যত নাস্তিক্যবাদ আছে তার খণ্ডন করে গেছেন এরা। সুতরাং তত্ত্বদর্শনটা এরা প্রকাশ করেছেন, ভগবানের স্বরূপ বিষয় আশ্রয় এসব তত্ত্বদর্শন তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন এ ত্রিবিধ তত্ত্ব তারা স্থাপন করেছেন বৈষ্ণব আচার্যবর্গের প্রতি এই নির্দেশ ছিল। এখানে আমরা দেখতে পাই মূল মালিককে বাদ দিয়ে কিছু নয়, তার স্বরূপকে অস্বীকার করে আমাদের কোন অস্তিত্ব থাকছে না, আমাদেরও অস্তিত্ব বিপন্ন হয়। নাস্তিক আসুরিক বিচার সম্পন্ন ব্যক্তিগণ তারা কখনোই ভগবানের সৎস্বরূপ কখনোই স্বীকার করেনি, এইটাই তাদের দুর্দশার বিষয়। আস্তিক্যবাদী ঋষিগণ, এই আচার্যগণ, এরা সব ভগবানের শ্রীনাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্যের কথা আমাদের কাছে জানিয়েছেন। নিত্য ভগবান নিত্য, তার সেবক নিত্য, তার সেবা নিত্য, সেই কথাই জানিয়েছেন। মায়াবাদী নির্বিশ্বাস নির্বিশেষবাদীদের মতে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা ত্রিপুটি বিনাশের কথা আছে, অর্থাৎ সবাই ব্রহ্ম। তাদের বিচার সোহম, আমি সেই ভগবান, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। জীব আবার কি করে ব্রহ্ম হবে, এসব তত্ত্বগুলো সব খণ্ডন করেছেন নাস্তিক্যবাদ। শ্রীমান মধ্যাচার্য একটা জায়গায় বলছেন, তাকে কেন শ্রীমান মহাপ্রভু স্বীকার করলেন, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ে মধ্যাচার্যকে কেন বিশেষ করে শ্রীমান মহাপ্রভু মানলেন, তিন আচার্য তো আছেন শুদ্ধ অদ্বৈতবাদী, মানে শুদ্ধাদ্বৈতবাদী, দ্বৈতাদ্বৈতবাদী রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদী, এর সমস্ত যতটুকু তত্ত্ব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেটুকু নিয়েছেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু মধ্য সম্প্রদায়কে, মধ্যাচার্যকে সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে কেন মেনে নিচ্ছেন মহাপ্রভু? উপাস্য উপাসক তত্ত্বের সম্বন্ধ বিচার নিত্যত্ব সেই জিনিসটা স্বীকার করেছেন মহাপ্রভু। সেটা থেকে তিনি খুশি হয়েছেন। বাস্তব তত্ত্ব দর্শনকে মানতে গেলে যেটা মানতে হবে সেটা মহাপ্রভু খুঁজে পেয়েছেন, চৈতন্য মহাপ্রভু ব্রহ্ম সম্প্রদায় আচার্য শ্রীমন মধ্যাচার্যের মধ্যে। বিশেষ কারণ এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে কেউ বুঝাতে পারেননি। ভগবত তত্ত্ব এবং জীবতত্ত্বের মধ্যে যে ভেদ এবং অভেদ, শুদ্ধ দ্বৈতবাদ, দ্বৈতবাদের মধ্যে নাস্তিকতা নেই কিন্তু শুদ্ধ দ্বৈতবাদ, এটা হল মধ্যাচার্য। মহাপ্রভু খুব খুশি হয়েছে, যেটুকু অসম্পূর্ণতা ছিল সেটি তিনি পূর্ণ করে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত তিনি প্রকাশ করেছেন, প্রচার করেছেন। সেই মধ্যাচার্যকে নেওয়ার প্রধান কারণ হচ্ছে সত্যবস্তুর স্বীকৃতি। মধ্যাচার্য বলছেন এক জায়গায়, হে জীব, তুমি কেন ব্রহ্ম হতে চাও? তুমি চিরদিন জীবই আছো, জীবই থাকবে, তুমি ব্রহ্ম হতে চাচ্ছ কেন? উদাহরণ দিয়ে বললেন, যথা সমুদ্রে দ্বাবস্তরঙ্গা তথা বয়ং ব্রহ্মণি ভূরি জীবা ভবেত্তরঙ্গ ন কদচি দগ্ধি সংব্রহ্ম কস্মাদ ভবিতা কি জীব। জিনিসটা বুঝাচ্ছেন, ভগবান হচ্ছেন অঙ্গী আর অঙ্গ হচ্ছে জীবাত্মা। সমুদ্রে যেমন অনেক ঢেউ আছে, ঢেউগুলো যদি বলে, তরঙ্গগুলো যদি বলে, আমরা এই সমুদ্র হবে না কথাটা। সমুদ্র যদি বলেন তরঙ্গ আমার, কথাটা ঠিক। এসব উদাহরণ দিয়ে তিনি ব্রহ্মবাদীদের মতবাদ খণ্ডন করেছেন। সেই তত্ত্ব দর্শনটা খুব ভালো করে বুঝিয়েছেন। দুই তত্ত্বই সত্য, ভগবানের সঙ্গে মিলও আছে আবার অমিলও আছে। মিল আছে কোথায়? ভগবান সচ্চিদ আনন্দময় বস্তু, জীবাত্মাও সচ্চিদ আনন্দ বস্তু, এখানে মিল আছে। পার্থক্য কোথায় আছে? শ্রী ভগবান পূর্ণ চৈতন্য, জীবাত্মা অনুচৈতন্য। অংশ ও পূর্ণ দুটো কথা, এখানে ভেদ আছে। এখানে ভেদ অনিত্য, অভেদ অনিত্য দুটোই বিচার করেছেন চৈতন্য মহাপ্রভু। এই জন্যেই ব্রহ্ম সম্প্রদায়কে স্বীকার করেছেন। আমাদের পরিচয়টাই, আমরা কোন সম্প্রদায়ভুক্ত? ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত। এখন কথা হচ্ছে, আমরা গুরু পরম্পরার কথা যেটা বিচার করছি সে সম্বন্ধে শাস্ত্রে বহু জায়গায় কথাগুলো লেখা আছে পরম্পরা বিষয়ে, আমরা সেইটাই অনুসরণ করি। প্রাকৃত জগতে সহজিয়াগণ যে গুরু প্রণালী বলেন সেটার মধ্যে ফাঁক আছে অনেক, তত্ত্ব দর্শনের মধ্যে ভেদ আছে, অসম্পূর্ণতা আছে। তত্ত্ব দর্শন কাকে বলব, তত্ত্বজ্ঞান কাকে বলব? সব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠান অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায় প্রাহ। ব্রহ্মাজি তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে অথর্বণকে বললেন ব্রহ্মবিদ্যা। সেই ব্রহ্মবিদ্যা আসছে কোথা থেকে? গুরু পরম্পরা থেকে। আমনায় শ্রুতয় সাক্ষাৎ ব্রহ্মবিদ্যেতি যাদি শ্রুতা গুরু পরম্পরা প্রাপ্ত বিশ্বকর্তুর হি ব্রাহ্মণ, গুরু পরম্পরা থেকে আলোক। এই কথা বলছে আমনায় কাকে বলি? গুরু পরম্পরা প্রাপ্ত যে বেদ সংগীতা বাণী তাকেই বলি আমনায়। এইভাবে শাস্ত্রে প্রচারিত হয়েছে গুরু প্রণালী, গুরু পরম্পরা। শ্রীমদ গীতা, ভগবদ গীতা যখন আমরা আলোচনা করি সেখানেও এই প্রণালীর কথা আংশিকভাবে বর্ণনা করা হয়েছে। সেখানেও বলছেন ইমং বিবস্তে যোগং প্রাপ্তবান অহমদ্বয়ম বিবস্তান মনবে প্রাহ মনু ইচ্ছা কবি ব্রবী। সেখানে গুরু পরম্পরা বলে যাচ্ছে এই যে ভক্তি যোগের কথা, সনাতন ধর্মতত্ত্বের কথা, এটা কোথা থেকে পাওয়া গেল? ইমং বিবস্তে যোগং প্রাপ্তবান অহমদ্বয়ম। কৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন এটা কোথা থেকে এসেছে শোনো। বিবস্তান মনবে প্রাহ, বিবস্তান সূর্যদেব, তিনি এটা স্বয়ম্ভুব মনুকে বলেছেন। মনু ইক্ষাকুরাজাকে বলেছেন। এইভাবে এই সনাতন ধর্মতত্ত্ব জগতে প্রচারিত হয়েছে। শাস্ত্রের বহু জায়গায় এইসব কথাগুলো লেখা আছে, কোথাও সংক্ষিপ্তভাবে, কোথাও বিস্তারিতভাবে এইসব কথাগুলো আছে। অর্জুন ভগবানের সখা, সত্যবেত্তা, কিন্তু তিনি যখন বনে বসলেন তুমি একথা বলছো কি করে, আমি কি করে মানব? তুমি তো সেদিন এসেছ। আর বিবস্তান সূর্যদেব কতকাল ধরে আছেন, তো এ কথা তুমি কি করে বলছো, আমি কি করে বিশ্বাস করবো এটা? তখনই প্রশ্নের উত্তরটা এইরকম এসেছে। বহুনি মে বতিতানি জন্মানি তমচার্জুন তন্নহং বেদ সর্বাণী নত্তং বেত্থ পরন্তপ। তুমি আমি বহুবার এসেছি এই জগতে, জানো জীবের কর্মফল খণ্ডাতে আমি এসেছি, তুমিও অনেকবার এসেছ। তোমার সব মনে নাই, আমার সব মনে আছে, কৃষ্ণ বলছেন। সুতরাং এই যে গুরু পরম্পরা প্রণালী, বাস্তব, এটাকে অস্বীকার করবার উপায় নেই। শাস্ত্রে যে কথাগুলো আছে, যে তত্ত্বদর্শন, তত্ত্ব সিদ্ধান্ত আছে, এটাই এই গুরু পরম্পরাক্রমে এই জগতে প্রচারিত এবং প্রতিষ্ঠিত। শুনবার যারা তারা কি শুনবেন? আর চিরদিন যারা অস্বীকার করে এসেছেন, যাদের পজিটিভ সাইডের জমার ঘর খুব কম, তারা ওটাকে মানতে পারবেন না। কাল আলোচনার মধ্যে বলা হয়েছিল যে আমাদের কিছু জমার ঘর দরকার। যার জমার ঘর যত বেশি নিশ্চয়ই তার ভগবত ভক্তের কথা বিশ্বাস হবে। যার জমার ঘর খুব কম তিনি ওটাকে মেনে নিতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। তাবৎ কর্মাণি কুর্বিত না নির্বিদ্যেত যাবতা মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। ভগবান বলছেন আমার কথায় যতদিন না বদ্ধ জীবগণের রতিমতি না হয়, বিশ্বাস না হয়, ততদিন তারা এই সংসারকে কর্ম মার্গেই বিচরণ করবে, তারা ভক্তির কথা বুঝবে না। এটা ভগবানেরই মুখোক্তি, শুধু মুখোক্তি না, খেদোক্তি। তিনি যেন এদের এই হতভাগাদের বুঝিয়ে উঠতে পারছেন না, তাই এমন কথা ভাগবতে রয়েছে। সব জিনিসটা তো তত্ত্ব দর্শনের বিষয়। সম্প্রদায় সম্প্রদায় বলে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে আজ দুনিয়ার লোক সব চিৎকার করছে। সম্প্রদায় শব্দটা শুনলে তাদের গায়ে জ্বালা হচ্ছে। সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথাটা তারা মোটেই শুনতে চাচ্ছেন না, খুব খারাপ জিনিস বলে। কিন্তু যারা এটাকে অস্বীকার করছেন তারাই কিন্তু এক একজন বড় বড় সম্প্রদায়িক। সম্প্রদায় মানে দল। যত রাজনৈতিক গ্রুপ আছেন, যত সমাজনৈতিক গ্রুপ আছেন, এরা সব তো এক একটা দল, এক একটা দলভুক্ত। সুতরাং অসাম্প্রদায়িককে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় কোনজন অসাম্প্রদায়িক। যারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে সমালোচনা করছেন, অসাম্প্রদায়িক কোনজন? যত পার্টি আছে এক একটা সম্প্রদায়, এক একটা গ্রুপই। তত্ত্বদর্শন নিয়ে তো আলোচনা করতে হবে। অসাম্প্রদায়িক ব্যক্তিটাকে তিনি কোথা থেকে এলেন? তিনি কি বই ভোট না আকাশ থেকে ডিপ করে পড়লেন? দল করতে হবে, কিন্তু সে দলের মহিমা মহাত্ম্য থাকা দরকার, তার একটা পূর্ব ইতিহাস ঠিক থাকা দরকার। তারা কি কি ভালো কাজ করছেন? সব থেকে ভালো কাজ, সব থেকে নীতি আদর্শ, ন্যায় নীতি আদর্শের মূল্যায়নকারী যারা, তারা তো সকলের ভালোই চাইবেন, বিশ্বের কল্যাণ চাইবেন, তিনি নিজের কল্যাণও চাইবেন। এই ইতিহাস কোথায়? ক্রিশ্চিয়ানিটির মধ্যে আমরা একটা শব্দ পাই, সেক্টেরিয়ান থট। এই সেক্টেরিয়ান থট কথাটা নিয়ে অনেকের মধ্যেই খুব আলোচনা। সেক্টেরিয়ান থট বলতে গেলে যা বুঝায়, সেটা জগতের যে নাস্তিক দল তাদেরই লক্ষ্য করে, তারা বুঝতে পারেননি। স্বয়ং ভগবানের যে সব গুরু পরম্পরা সেটা বুঝতে পারেননি তারা। তারা অন্যায়কারী অসৎ গুরু পরম্পরা নিয়ে তারা সমালোচনা করছেন, ভালোর বিচার তারা কখনোই শেখেননি, জানেননি, শোনেননি। সেই জন্যই তাদের উষ্মা সম্প্রদায় আর সাম্প্রদায়িক শব্দ নিয়ে বর্তমানে খুব মুখরোচক সমালোচনা দুনিয়া। তারা সব কিছু করবেন, শুধু ধর্মযাজন করবেন না, এটাই হল তাদের প্রতিজ্ঞা। যে ধর্ম সকলকেই রক্ষা করছে, যে ধর্ম সকলকেই বাঁচাচ্ছে, ঝগড়া বিবাদ বিষম্মদের হাত থেকে রক্ষা করছে, সেইটাই মানা হবে না, আর সব মানা হবে। বর্তমান নাস্তিক দুনিয়ার এই হল দুর্দশা, এই হল তাদের চিন্তা। সনাতন আর্যের জীবন এমন ধরনের কথাগুলো কখনই মেনে নিতে পারেননি। সব সম্প্রদায় মানে হচ্ছে নীতি আদর্শের মূল্যায়নকারী, যারা তারাই সৎ সম্প্রদায়ে ভুক্ত। জগৎগুরু শৈল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি বহু আগে ব্রিটিশ গভর্নমেন্টের প্রথমে যিনি ডিএম ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি যেসব তথ্য তত্ত্বদর্শন যা লিখেছেন, সৎ সম্প্রদায়িকতাই আর্য ঋষিগণের গৌরব সব সম্প্রদায়ের কথা কি সেখানে? সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত যত কিছু অরিজিনাল টেক্সট আছে এর সবই তত্ত্ব সিদ্ধান্তের মূল্যায়ন কাজ যারা, তারা হচ্ছেন সব সম্প্রদায়ের ভক্ত। সেটা গৌরবের বস্তু, গৌরবের বিষয়। আমি নীতি আদর্শ মানি না, আমি কারো কোনো কথা শুনি না, তার কথা কি চলবে সমাজে? আজ তো এমন ধরনের বিচার রয়েছে দুনিয়ায়, আমি কাকে মানব না, আমি মাতা পিতাকে মানব না, আমি মনি ঋষিগণকে মানব না, ভগবানকে মানব না, ধর্ম মানব না, সবই না মানার কথা। কিন্তু সেই ব্যক্তি আবার নিজে বলছেন আমাকে মানো, কেমন ধরনের কথা হল? আমি যদি কখনো কাকে মেনেছি মানি তাহলে এ কথাটা আসি, কিন্তু আমি কাকেও মানি না, আমি ন্যায় নীতি আদর্শ কোনোটাই মানি না, অথচ বলছি আমাকে মানো, এটা কি জাতীয় কথা হয়? এসব নিয়ে শাস্ত্রের সমালোচনা আছে, সুন্দর বিচার দেওয়া আছে। নাস্তিক বলছেন আমাকে মানো, আমি যা বলি তাই শোনো। একজন নাম করা ড্রামেটিক তিনি বললেন, আমি যা করি তা তুমি করো না, আর আমি যা বলি তাই তুমি শোনো, চলবে বাজারে? বর্তমান যুক্তিবাদী সমাজে চলবে এ কথা? ডোন্ট ফলো মি বাট ফলো মাই ওয়ার্ড, যিনি বলেছেন সেটা চলেনি কথাটা বাজারে। বর্তমান দুনিয়া আজ এই হল বক্তব্য, আমি কিছুই করব না, আমি কিছুই পালন করব না, আমি কোনো কষ্টসিগারি করব না, আমি যা বলছি তাই শোনো, চলবে না এটা বাজারে, চলে না এটা বাজারে। আমার কথা চালাতে গেলে তাহলে আমাকে আগে ডিসিপ্লিন মেনে নিতে হয়, তবে কিছু বললে কাজ হবে। চৈতন্য মহাপ্রভুর কথায় সেই জন্য বিচারের মধ্যে এসেছে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। কথাটা কি? ফার্স্ট প্র্যাকটিস ইউর সেলফ দেন প্রে, কথাটা তো এই। বর্তমান নাস্তিক দুনিয়ায় বহুভাবে জনগণকে বিব্রত করছেন, তারা বিপদে চালিত করছেন। তারা শাস্ত্রের থিওরিটা কিছু ভুল নেই, ভুল আছে আমাদের বোঝাবুঝিতে, ভুল আছে তত্ত্বদর্শনটা এমন। গুরু পরম্পরা, সদ্গুরু পরম্পরা মানে হচ্ছে জগতে তারা শান্তি চান, শান্তি স্থাপন করতে চান, বাস্তব সত্য কথা তারা লোককে জানিয়ে দিতে চান। কাল সামান্য আলোচনা করেছিলাম, সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু সত্য যদি অপ্রিয় হয় তাহলে বলবে না। সাধারণ নীতি জগতের কথা এটা, পরমার্থ জগতে এটাকে স্বীকার করেনি। কেন? সত্য যদি অপ্রিয় হয় তাহলেও সেটা জানিয়ে দিতে হবে, তা নাহলে তার একেবারে শেষ, তাকে সাবধান করে দেওয়া হবে সে যেন ওই জাতীয় ভুল না করে। যদি আমি না বলি, জেনে শুনেও যদি অপরের কল্যাণ চিন্তা করে যদি বাস্তব সত্যের কথা না বলি, তাহলে আমার অকল্যাণ, বিশ্ববাসী জগৎবাসী অকল্যাণ। শাস্ত্রের থিওরি এটা, সত্য কথা যদি আমি না বলি তাহলে সত্যের অপলাপ হয়, কোন ব্যক্তি বললেন পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, ব্যাখ্যাটা কি হবে? পাপীকে বাদ দিয়ে পাপকে ঘৃণা করো, এটা কি হয়? যিনি পাপ করেন, অন্যায় আচরণ করেন, তারই তো সাজা হয়। পাপটা কি এমন জিনিস গাছের ডালে ডালে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তাকে সাজা দেওয়া হবে? অন্যায়কারীকে অন্যায়ের জন্য সাজা দেওয়া হয়। কথাগুলো দার্শনিক বিচারের মধ্যে আসা চাই, তত্ত্ব দর্শনের মধ্যে আসা চাই, উল্টো পাল্টা কতগুলো মেয়েদি কথাই বললে হবে না। সবটার পিছনে বিচার আছে। আমি কাকেও মানি না, আমাকে সব মানুক, হবে না তো এটা। ধর্মার্থ যুক্ত বচনং প্রমাণম, বেদ প্রমাণ, স্মৃতিশাস্ত্র প্রমাণ, ধর্মার্থ যুক্ত যে বাক্য তত্ত্ব সিদ্ধান্ত সেটা প্রমাণ। এসব প্রমাণং ন ভাবে প্রমাণং, এই প্রমাণ যদি কেউ প্রমাণ বলে না মানে, কস্তেচক্রজাত বচনং প্রমাণম, তার বাক্য কে মানবে, তার কথা কে শুনবে? যিনি সব থেকেই অস্বীকার করে যাচ্ছেন শুধু নিজের বাহাদুরের বেলায় বলে আমাকে মানো, হবে না তো ওটা, কারো কথা তাকে মানতে হবে।